দানিয়েল গ্রন্থ নম্বর ৩৪। দানিয়েলের উন্মোচন পৃথিবীর ইতিহাস ও ঈশ্বরের বিচারসমূহের মধ্য দিয়ে এক ভীষ্মদ্বাণীমূলক যাত্রা।
দানিয়েল গ্রন্থের প্রথম ৬ অধ্যায় প্রকাশিত বাক্য ১৩ অধ্যায়ে উল্লিখিত পৃথিবীর পশুর ইতিহাসকে প্রতিনিধিত্ব করে। যুক্তরাষ্ট্র পৃথিবীর পশু ১৭৫৮ সালে বাইবেলীয় ভবিষ্যৎবাণীর ষষ্ঠ রাজ্য হিসেবে আবির্ভূত হয়, যখন পোপতন্ত্র প্রকাশিত বাক্য ১৩ অধ্যায়ের সমুদ্রের পশু একটি ভবিষ্যৎবাণীকৃত মরণঘাতী ঘা পায় এবং বাইবেলীয় ভবিষ্যৎবাণীর পঞ্চম রাজ্য হিসেবে তার শাসনের অবসান ঘটে।
পৃথিবীর পশুর ইতিহাস হল ঈশ্বরের আসন্ন বিচারের সতর্ক বার্তার ইতিহাস। পৃথিবীর পশুর ইতিহাসের শুরুতে ঈশ্বরের তদন্তমূলক বিচার শুরু হয়েছিল এবং পৃথিবীর পশুর ইতিহাসের শেষে ঈশ্বরের কার্যকরী বিচার শুরু হয়। শুরুর দিকে ঈশ্বরের তদন্তমূলক বিচার আসন্ন হওয়ার সতর্ক বার্তাটি প্রকাশিত বাক্য অধ্যায় ১৪ প্রথম স্বর্গদূতের বার্তায় উপস্থাপিত হয়েছিল, যা সোনসতু ৯৮ সালে শেষের সময়ে এসে পৌঁছেছিল। শেষে ঈশ্বরের কার্যকরী বিচার আসন্ন হওয়ার সতর্ক বার্তাটি প্রকাশিত বাক্য অধ্যায় ১৪ ৩ স্বর্গদূতের বার্তাসমূহ হিসেবে উপস্থাপিত হয়েছে, যা ১৯৯৯ সালে শেষের সময়ে এসে পৌঁছেছিল।
প্রত্যেক শেষ সময়ে দানিয়েলের পুস্তকের একটি অংশের সিল খোলা হয়। পৃথিবীর পশুর ইতিহাসের সূচনাকালে ১৬৯৮ সালে দানিয়েলের সপ্তম, অষ্টম ও নবম অধ্যায়ের সিল খোলা হয়। ওই অধ্যায়গুলো উলাই নদীর দর্শন হিসেবে উপস্থাপিত হয়েছে। পৃথিবীর পশুর ইতিহাসের শেষ পর্বে ১৯৮৯ সালে দানিয়েলের দশম, একাদশ ও দ্বাদশ অধ্যায়ের সিল খোলা হয়। ওই অধ্যায়গুলো হিদ্দেকেল নদীর দর্শন হিসেবে উপস্থাপিত হয়েছে। যখনই দানিয়েলের পুস্তকের সিল খোলা হয়, তখন সেই সময়ে জীবিত প্রজন্মের উপর তিন ধাপের একটি পরীক্ষার প্রক্রিয়া আরোপিত হয়।
আর তিনি বললেন, হে দানিয়েল, তুমি তোমার পথে যাও, কারণ শেষকালের সময় পর্যন্ত এই বাক্যসমূহ রুদ্ধ ও মুদ্রাঙ্কিত থাকবে। অনেকে শুদ্ধ হবে, শুভ্রকৃত হবে এবং পরীক্ষিত হবে, কিন্তু দুষ্টরা দুষ্টতাই করবে, আর দুষ্টদের কেউই বুঝবে না, কিন্তু জ্ঞানীরা বুঝবে। দানিয়েল ১২:৯-১০।
তিন ধাপের পরীক্ষার প্রক্রিয়াটি সত্য হিসেবে অনুদিত যে হিব্রু শব্দটির গঠন তার ওপর ভিত্তি করে, যা হিব্রু বর্ণমালার প্রথম, ত্রয়োদশ এবং শেষ অক্ষরকে মিলিয়ে গঠিত। ওই হিব্রু শব্দটি ঈশ্বরের সৃজনশক্তিকে প্রতিনিধিত্ব করে এবং তা ধারণ করে। সমস্ত ভবিষ্যৎবাণীমূলক সত্য সেই শব্দটির ওপর কাঠামোবদ্ধ, যেমন দানিয়েল গ্রন্থের ১২ অধ্যায়ের তিন ধাপের পরীক্ষার প্রক্রিয়াও তাই। ওই শব্দটি কেবল ঈশ্বরের সৃজনশক্তিকেই নয়, বরং যিনি সত্য এবং যিনি প্রথম ও শেষ, অর্থাৎ হিব্রু বর্ণমালার প্রথম ও শেষ অক্ষরে যার প্রতিনিধিত্ব ঘটে, সেই যীশুখ্রিস্টকেও প্রতিনিধিত্ব করে।
পৃথিবী জন্তুর প্রারম্ভিক ইতিহাস, যখন ১৬৯৮ সালে শেষ সময়ে অনুসন্ধানমূলক বিচারের আসন্নতার সতর্ক বার্তা পৌঁছেছিল, তা প্রকাশিত বাক্য ১৪ অধ্যায়ের প্রথম স্বর্গদূতের দ্বারা প্রতিকায়িত হয়েছে। প্রকাশিত বাক্য ১৪ অধ্যায়ের প্রথম স্বর্গদূতের বার্তায় তিনটি ধাপই রয়েছে, যেগুলো সত্য এবং এগুলোই সেই তিন ধাপের পরীক্ষার প্রক্রিয়াকে প্রতিনিধিত্ব করে, যা ১৯৯৮ সালে প্রথম স্বর্গদূত আগমনের সময় সেই প্রজন্মের সামনে উপস্থিত হয়েছিল।
আর আমি দেখলাম আরেকজন স্বর্গদূত স্বর্গের মধ্যভাগ দিয়ে উড়ে যাচ্ছে। তার কাছে চিরন্তন সুসমাচার ছিল পৃথিবীতে বসবাসকারীদের এবং প্রত্যেক জাতি, গোত্র, ভাষা ও জনগণের কাছে তা প্রচার করার জন্য। সে উচ্চ স্বরে বলল, ঈশ্বরকে ভয় করো এবং তাকে মহিমা দাও, কারণ তার বিচারের সময় এসে গেছে, এবং উপাসনা করো তাকে, যিনি স্বর্গ, পৃথিবী, সমুদ্র এবং জলের উৎসসমূহ সৃষ্টি করেছেন। প্রকাশিত বাক্য ১৪:৬-৭।
পৃথিবীর পশুর সমাপ্ত ইতিহাস, যখন আসন্ন কার্যকর বিচারের সতর্কতা ১৯৮৯ সালে শেষ সময়ে এসে পৌঁছেছিল, তা প্রকাশিত বাক্যের ১৪ অধ্যায়ের তিন স্বর্গদূতের দ্বারা প্রতিকায়িত হয়। প্রকাশিত বাক্যের ১৪ অধ্যায়ের এই তিন স্বর্গদূত তিনটি ধাপকে, যা সত্য, প্রতিনিধিত্ব করে, এবং এই তিন স্বর্গদূত সেই তিন ধাপের পরীক্ষার প্রক্রিয়াকেও প্রতিনিধিত্ব করে, যা ১৯৮৯ সালে তৃতীয় স্বর্গদূত আগমনের সময় জীবিত প্রজন্মকে মুখোমুখি করেছিল।
আর আমি আরেকজন স্বর্গদূতকে আকাশের মধ্যভাগে উড়তে দেখলাম, যার কাছে ছিল চিরন্তন সুসমাচার, যাতে সে তা পৃথিবীতে বসবাসকারীদের এবং প্রত্যেক জাতি, গোত্র, ভাষা ও লোকদের কাছে প্রচার করে। সে উচ্চ স্বরে বলছিল, ঈশ্বরকে ভয় কর এবং তাকে মহিমা দাও, কারণ তার বিচারের সময় এসে গেছে এবং আকাশ, পৃথিবী, সমুদ্র এবং জলের উৎসসমূহ যিনি সৃষ্টি করেছেন তাকে উপাসনা কর। আর তারপরে আরেকজন স্বর্গদূত এল, বলল, বাবিল পতিত হয়েছে, পতিত হয়েছে সেই মহান নগরী, কারণ তার ব্যভিচারের ক্রোধের মদ সে সকল জাতিকে পান করিয়েছে। আর তৃতীয় স্বর্গদূত তাদের অনুসরণ করল, উচ্চস্বরে বলল, যদি কেউ পশু ও তার মূর্তিকে উপাসনা করে এবং তার চিহ্নটি নিজের কপালে বা হাতে গ্রহণ করে, তবে সেও ঈশ্বরের ক্রোধের সেই মদ পান করবে যা অমিশ্রিত অবস্থায় তার ক্ষোভের পাত্রে ঢালা হয়েছে। এবং পবিত্র স্বর্গদূতদের উপস্থিতিতে এবং মেষ শাবকের উপস্থিতিতে সে আগুন ও গন্ধকে দ্বারা যন্ত্রণা ভোগ করবে, এবং তাদের যন্ত্রণার ধোঁয়া চিরকাল চিরকাল ঊর্ধ্বে উঠতে থাকবে। এবং যারা পশু ও তার মূর্তিকে উপাসনা করে এবং যে কেউ তার নামের চিহ্ন গ্রহণ করে, তাদের দিন রাত বিশ্রাম থাকবে না। এখানে পবিত্রদের ধৈর্য আছে, এখানে তারা আছে যারা ঈশ্বরের আজ্ঞাসমূহ পালন করে এবং যীশুর বিশ্বাস ধারণ করে। প্রকাশিত বাক্য 14:6-12।
দানিয়েলের পুস্তক 3 স্বর্গদূতের বার্তার ওপর ভিত্তি করে বিন্যস্ত। সে কাঠামোটি একাধারে হিব্রু ভাষার সত্য শব্দের তিনটি ধাপ এবং তারই অনুরূপ তিন ধাপের পরীক্ষার প্রক্রিয়া। তবে পরীক্ষার প্রক্রিয়াটি উন্মোচিত হয় প্রকাশিত বাক্য 3 অধ্যায়ের পৃথিবীর পশু যুক্তরাষ্ট্র সম্পর্কিত ঐতিহাসিক রেখায়, এবং একই সঙ্গে সেই পৃথিবীর পশুর দুই শিং প্রজাতন্ত্রীবাদ ও প্রোটেস্ট্যান্টবাদ সম্পর্কিত ঐতিহাসিক রেখাতেও। যুক্তরাষ্ট্রের ইতিহাস, যা 1798 সালে শুরু হয়ে শিগগির আসতে চলা রবিবারের আইন পর্যন্ত বিস্তৃত, সেই একই সময়কাল যার মধ্যে সপ্তম দিন অ্যাডভেন্টিস্ট গির্জা বিদ্যমান। অতএব দানিয়েলের পুস্তক 1798 সালে শুরু হয়ে শিগগির আসতে চলা রবিবারের আইন পর্যন্ত অ্যাডভেন্টবাদের ইতিহাসকে উপস্থাপনকারী সেই কাঠামোটিও অন্তর্ভুক্ত করে। এভাবে দানিয়েলের পুস্তক প্রকাশিত বাক্যে উপস্থাপিত একই ভবিষ্যৎবাণীমূলক ইতিহাসগুলোকে শনাক্ত করে, এবং এর মাধ্যমে এটি দ্বিতীয় সাক্ষীর বার্তাকে পরিপূর্ণতায় পৌঁছে দেওয়া প্রথম সাক্ষ্য প্রদান করে। পুরাতন নিয়ম ও নতুন নিয়মের পারস্পরিক সম্পর্কে যে একই ভবিষ্যৎবাণীমূলক ঘটনাপ্রবাহ বিদ্যমান ছিল, সেই মাধ্যমেই এই দুই পুস্তকের পরিপূর্ণতা সম্পন্ন হয়।
ঈশ্বরের পুত্র হিসাবে যীশুর জীবন, মৃত্যু ও পুনরুত্থানের ইতিহাস পুরাতন নিয়মে নিহিত প্রমাণ ছাড়া সম্পূর্ণভাবে প্রতিপন্ন করা যায় না। পুরাতন নিয়মে খ্রিস্ট নতুন নিয়মের মতোই স্পষ্টভাবে প্রকাশিত। একটি সাক্ষ্য দেয় যে এক ত্রাণকর্তা আসবেন, আর অন্যটি সাক্ষ্য দেয় যে নবীদের ভবিষ্যৎবাণী অনুযায়ী সেই ত্রাণকর্তা এসে গেছেন। মুক্তির পরিকল্পনাকে উপলব্ধি করতে হলে পুরাতন নিয়মের শাস্ত্রসমূহ গভীরভাবে বোঝা প্রয়োজন। ভবিষ্যৎবাণীময় অতীতের মহিমান্বিত আলোই খ্রিস্টের জীবন ও নতুন নিয়মের শিক্ষাকে স্পষ্টতা ও সৌন্দর্যে উদ্ভাসিত করে। যীশুর অলৌকিক কর্ম তার দিব্যত্বের প্রমাণ, কিন্তু তিনি যে বিশ্বের ত্রাণকর্তা তার সবচেয়ে জোরালো প্রমাণ মেলে পুরাতন নিয়মের ভবিষ্যৎবাণীগুলিকে নতুন নিয়মের ইতিহাসের সঙ্গে তুলনা করলে। যীশু ইহুদির বললেন, শাস্ত্রসমূহ অনুসন্ধান কর, কারণ তাতেই তোমরা মনে কর যে তোমাদের চিরন্তন জীবন আছে, আর সেগুলিই আমার সম্বন্ধে সাক্ষ্য দেয়। সেই সময় পুরাতন নিয়ম ছাড়া আর কোনো শাস্ত্র বিদ্যমান ছিল না, সুতরাং ত্রাণকর্তার নির্দেশ স্পষ্ট। স্পিরিট অফ প্রফেসি খণ্ড 3:1-11।
যীশুর জীবন, মৃত্যু ও পুনরুত্থানের ইতিহাস মানবজাতির জন্য খ্রিস্টের কাজের সারসংক্ষেপ, এবং তা তিনটি ধাপের সাক্ষ্য দেয়, আর সেই তিনটি ধাপই সত্য। হিব্রু শব্দ সত্য যীশুকে উপস্থাপন করে, যিনি প্রথম ও শেষ, শুরু ও সমাপ্তি, এবং আলফা ও ওমেগা, এবং শব্দটি নিজেই প্রথম ও শেষ অক্ষর নিয়ে গঠিত, যা একই বিষয়কে নির্দেশ করে, কারণ আলফা ও ওমেগা হিসেবে যীশু কোনো কিছুর শুরু ও সমাপ্তি উভয়টাই চিত্রিত করেন। খ্রিস্টের জীবন, মৃত্যু ও পুনরুত্থান সত্য, কারণ অন্যান্য বিষয়ের পাশাপাশি এগুলো তিনটি ধাপ দ্বারা প্রতিকায়িত, এবং প্রথম ও শেষ ধাপ দুটি জীবন, কারণ জীবন এবং পুনরুত্থান দুটিই জীবন। হিব্রু শব্দটির মধ্যবর্তী অক্ষরটি বর্ণমালার 3 অক্ষর এবং 13 বিদ্রোহের প্রতীক, এবং খ্রিস্টের মৃত্যু ঘটেছিল শয়তানের বিদ্রোহ ও আদমের সন্তানদের বিদ্রোহের ফলে, যারা তার বিদ্রোহে যোগ দিয়েছিল।
প্রকাশিত বাক্য গ্রন্থে যীশু খ্রিস্টের উদ্ঘাটন সম্পর্কে বোঝাপড়া মানবজাতির অনুগ্রহকাল বন্ধ হওয়ার ঠিক পূর্বে উন্মোচিত হয়। এবং সে সময়ে উন্মোচিত সত্যের একটি প্রধান উপাদান হল খ্রিস্টই সত্য, আলফা ও ওমেগা। তিনি আলফা ও ওমেগা হিসেবে তার বাক্যে বিদ্যমান রাখতে তিনি যে সত্যসমূহ স্থির করেছেন সেগুলোর ওপর নিজের স্বাক্ষর রাখেন। যখন সিস্টার হোয়াইট লিখেছিলেন, ঈশ্বরপুত্র হিসেবে যিশুর জীবন, মৃত্যু ও পুনরুত্থানের ইতিহাস পুরাতন নিয়মে নিহিত প্রমাণ ব্যতিরেকে সম্পূর্ণরূপে প্রদর্শিত হতে পারে না। খ্রিস্ট যেমন নতুন নিয়মে প্রকাশিত, ঠিক তেমনই পরিষ্কারভাবে পুরাতন নিয়মেও প্রকাশিত। তখন তিনি যারা দেখবে তাদের জন্য নিশ্চিত করছিলেন যে প্রকাশিত বাক্যের চতুর্দশ অধ্যায়ে তিন স্বর্গদূতের বার্তা, যেগুলো একই তিন ধাপ, জীবন, মৃত্যু ও পুনরুত্থান এর ওপর গঠিত, দানিয়েলের গ্রন্থে নিহিত প্রমাণ ব্যতিরেকে সম্পূর্ণরূপে প্রদর্শিত হতে পারে না।
তিনি আরও চিহ্নিত করছেন যে দানিয়েল গ্রন্থ এমন এক বাবিলনের কথা সাক্ষ্য দেয় যা আসবে, অথচ প্রকাশিত বাক্য গ্রন্থ সাক্ষ্য দেয় এমন এক বাবিলন সম্পর্কে যা দানিয়েল গ্রন্থে ভবিষ্যৎবাণিত রীতিতে এসে গেছে। তদুপরি অ্যাপ্লিকেশনটি চিহ্নিত করে যে প্রকাশিত বাক্য গ্রন্থকে সঠিকভাবে উপলব্ধি করতে দানিয়েল গ্রন্থ সম্পূর্ণরূপে বোঝা আবশ্যক, কারণ দানিয়েল গ্রন্থের মহিমান্বিত আলোই প্রকাশিত বাক্য গ্রন্থের খ্রিস্টের জীবন ও শিক্ষাকে প্রকাশ করে স্পষ্টতা ও সৌন্দর্যের সাথে।
তার কথাগুলো থেকেও বোঝা যায় যে প্রকাশিত বাক্য গ্রন্থে উপস্থাপিত যিশুর অলৌকিক কাজগুলো তার ঐশ্বরিকতার একটি প্রমাণ, কিন্তু তিনি যে বিশ্বের মুক্তিদাতা তার সর্বাপেক্ষা শক্তিশালী প্রমাণগুলো পাওয়া যায় যখন দানিয়েল গ্রন্থের ভবিষ্যৎবাণীগুলোকে প্রকাশিত বাক্য গ্রন্থের ইতিহাসের সঙ্গে তুলনা করা হয়। এছাড়াও বোঝা যায় যে যখন যিশু ইহুদিদের বলেছিলেন, শাস্ত্র অনুসন্ধান কর, কারণ তাতে তোমরা মনে কর তোমাদের অনন্ত জীবন আছে এবং এগুলি আমার সম্বন্ধে সাক্ষ্য দেয়, তখন আজকের আধ্যাত্মিক ইহুদিদের জন্য দানিয়েল গ্রন্থই যিশু খ্রিস্টের প্রকাশিত বাক্য সম্পর্কে সাক্ষ্য দেয়, এবং যে প্রকাশ অনুগ্রহকালের সমাপ্তির ঠিক আগে সিলমোহর খোলা হয় সেখানেই অনন্ত জীবন পাওয়া যায়।
দানিয়েলের পুস্তক সেই ভবিষ্যৎবাণীমূলক সত্যগুলো উপস্থাপন করে যা প্রকাশিত বাক্য পুস্তকে পরিপূর্ণতায় পৌঁছায়। এটি সত্য শব্দটির জন্য ব্যবহৃত হিব্রু শব্দ, যে তিনটি ধাপকে প্রতিনিধিত্ব করে, সেই ধাপগুলোর ওপর ভিত্তি করে গঠিত। সুতরাং এই বিষয়গুলো যখন মোহর খুলে প্রকাশিত হবে, তখনকার প্রজন্মের জন্য এই পুস্তকটি নিজেই একটি পরীক্ষা প্রতিনিধিত্ব করে। যিশু স্বয়ং আলফা ও ওমেগা হিসেবে প্রকাশিত বাক্য পুস্তকের একেবারে উদ্বোধনী বাক্যসমূহে এবং প্রথম অধ্যায়েই সরাসরি গুরুত্ব পেয়েছেন। এই প্রবন্ধগুলো আরও দেখিয়েছে যে দানিয়েল পুস্তকের প্রথম অধ্যায়ে প্রকাশিত বাক্য পুস্তকের চতুর্দশ অধ্যায়ের প্রথম স্বর্গদূতের বার্তার মতো একই ভবিষ্যৎবাণীমূলক কাঠামো ও বৈশিষ্ট্য বিদ্যমান।
প্রথম স্বর্গদূতের বার্তা এবং দানিয়েল প্রথম অধ্যায় উভয়ই আলফা ও ওমেগার পরিচয় চিহ্ন সরু তিন ধাপের পরীক্ষার প্রক্রিয়াকে চিহ্নিত করে। অধ্যায়টি শুরু হয় আক্ষরিক বাবিলের হাতে আক্ষরিক যিহুদার পরাজয়ের মাধ্যমে, এবং দানিয়েল গ্রন্থটি একাদশ অধ্যায়ের শেষ ছয় পদে উপস্থাপিত বাবিল ও যিহুদার মধ্যকার শেষ যুদ্ধের দিকে নিয়ে যায়। ওই পদগুলোতে আধ্যাত্মিক বাবিল আধ্যাত্মিক যিহুদার কাছে পরাজিত হয়। ঠিক তখনই মিখায়েল উঠে দাঁড়ান এবং মানুষের অনুগ্রহকালের অবসান ঘটে। ওই পদগুলো বাবিল ও যিহুদার যুদ্ধের ভবিষ্যৎবাণীমূলক ইতিহাসের সমাপ্তিকে উপস্থাপন করে। ওই পদগুলোতে মারাত্মক ক্ষতের নিরাময় চিত্রিত হয়েছে।
মরণঘাতী ক্ষতের আরোগ্য বর্ণনা করা পদগুলি দানিয়েল অধ্যায় এগারোর চল্লিশতম পদ দিয়ে শুরু হয়, যা এই কথাগুলির সঙ্গে শুরু হয়, আর অন্তের সময়ে, উক্ত পদে অন্তের সময় ষোড়থল্পি সালকে নির্দেশ করে যখন পোপতন্ত্র তার মরণঘাতী ক্ষত প্রাপ্ত হয়েছিল। এরপর পদগুলি বর্ণনা করে কিভাবে সেই মরণঘাতী ক্ষত আরোগ্য লাভ করে যখন পোপতন্ত্র জয় লাভ করে। প্রথমে তার শত্রু দক্ষিণের রাজা সোভিয়েট ইউনিয়ন, দ্বিতীয়ত তার মিত্র গৌরবময় দেশ যুক্তরাষ্ট্র, এবং তৃতীয়ত তার শিকার মিশর জাতিসংঘ। ৪৫ নম্বর পদে পোপতন্ত্র উত্তরের রাজা তার শেষ পর্যায়ে পৌঁছে যায়, তাকে সাহায্য করার কেউ থাকে না। পদগুলিতে পোপতন্ত্রের মরণঘাতী ক্ষতের আরোগ্যের কাহিনী ষোড়থল্পি সালে পোপতন্ত্রের পতন দিয়ে শুরু হয় এবং পোপতন্ত্রের চূড়ান্ত উত্থান ও পতন দিয়ে শেষ হয়। পাঠাংশের সূচনা ও সমাপ্তির মধ্যবর্তী পদগুলি মাঝখানে সংঘটিত বিদ্রোহকে চিহ্নিত করে।
সত্য শব্দের হিব্রু রূপটি
হিব্রু বর্ণমালার প্রথম, ত্রয়োদশ এবং শেষ অক্ষর একত্র করে গঠিত হয়েছিল। তেরো এমন একটি সংখ্যা যা বিদ্রোহ এবং প্রথম ও শেষের মধ্যবর্তী ইতিহাসকে প্রতিকায়িত করে। দানিয়েলের গ্রন্থে ভবিষ্যৎবাণীর শেষ অংশে গ্রন্থের একেবারে প্রথম পদগুলিতে যে যুদ্ধের কথা উপস্থাপিত হয়েছে, সেই একই যুদ্ধই আবার উপস্থাপিত হয়েছে। সেই পদগুলো প্রথম অধ্যায়ের সূচনা করে, যেখানে আমরা সত্য বলে চিহ্নিত তিন ধাপের পরীক্ষার প্রক্রিয়াটি দেখি। তারপর চূড়ান্ত অংশে আমরা একই তিন ধাপই পাই। এটি পোপতন্ত্রের প্রথম পতন দিয়ে শুরু হয় এবং পোপতন্ত্রের শেষ পতনে শেষ হয়, আর মাঝখানে সন্নিবিষ্ট আছে অন্তিম দিনের বিদ্রোহ।
দানিয়েলের একাদশ অধ্যায়ের শেষ ছয়টি পদের মধ্যে সত্যের একটি দ্বিতীয় সাক্ষ্য রয়েছে, কারণ যে প্রথম ভৌগোলিক শক্তিটিকে পোপতন্ত্রকে উৎখাত করতে হয়েছিল, দক্ষিণের রাজা, সেটি ড্রাগনের শক্তির প্রতীক, এবং তিনটি ভৌগোলিক শক্তির শেষটিও মিশর তেমনি। মৃত্যুঘাতী ক্ষত সারাতে যে তিন ধাপের জয়লাভ প্রয়োজন, তা শুরু হয় দক্ষিণের রাজা দিয়ে, যা নাস্তিকতার ড্রাগন শক্তির প্রতীক, আর তিনটি শক্তির শেষটি অর্থাৎ মিশর ড্রাগনের সঙ্গে সংশ্লিষ্ট নাস্তিকতার প্রধান বাইবেলীয় প্রতীক। প্রকৃতপক্ষে উক্ত অংশের চল্লিশতম পদে দক্ষিণ হিসেবে যে শব্দটি অনুবাদ করা হয়েছে তা হল নেগেব, যা কখনও কখনও মিশর হিসেবেও অনুদিত হয়। তিনটি বাধাই সত্যের স্বাক্ষর আছে, কারণ প্রথম বাধাই শেষ বাধা। মধ্যবর্তী শক্তি হল মহিমান্বিত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রই সেই স্থান যেখানে রবিবারের আইনের বিদ্রোহ ঘটিয়ে তোলা হয়, এবং শুরুতে যুক্তরাষ্ট্রের প্রতীক ছিল তেরটি উপনিবেশ।
আলফা ও ওমেগার স্বাক্ষর দানিয়েল গ্রন্থ জুড়ে ব্যাপ্ত এবং এমন সাক্ষ্য দেয় যে প্রকাশিত বাক্যের সঙ্গে একত্রে রাখা হলে তা যীশু খ্রিস্টের ঈশ্বরত্ব প্রতিষ্ঠা করে। দানিয়েল গ্রন্থের ১২ অধ্যায় ও যে প্রজন্মে গ্রন্থটির সিলমোহর খোলা হয়, সেই প্রজন্মে সংঘটিত তিন ধাপের পরীক্ষার প্রক্রিয়ার প্রেক্ষিতে দানিয়েল গ্রন্থের গঠনের উদ্ঘাটনকে প্রত্যাখ্যান করা মানে দুষ্ট বলে চিহ্নিতদের কাতারে পড়া। প্রকাশিত বাক্যের চতুর্দশ অধ্যায়ের প্রেক্ষিতে দানিয়েল গ্রন্থের গঠনের উদ্ঘাটনকে প্রত্যাখ্যান করা মানে পশু ও তার মূর্তিকে উপাসনা করে বলে চিহ্নিতদের মধ্যে থাকা।
প্রকাশিত বাক্য গ্রন্থটি জানায় যে পরীক্ষাকাল সমাপ্ত হওয়ার ঠিক আগে যীশু খ্রিস্টের প্রকাশ উন্মোচিত হয়, এবং সেই যীশু খ্রিস্টের প্রকাশের মধ্যে দানিয়েলের পুস্তকের কাঠামো উন্মোচনও অন্তর্ভুক্ত থাকে।
রাষ্ট্রপরিচালনার দায়িত্ব এবং বিশ্বব্যাপী প্রভুত্বশালী রাজ্যগুলোর গোপনীয়তা তার নিকট ন্যস্ত করে মানুষ দানিয়েলকে সম্মানিত করেছিল, আর ঈশ্বরও তাকে তার দূত হিসেবে সম্মানিত করে আসন্ন যুগগুলোর রহস্য সম্পর্কে বহু প্রকাশ দিয়েছিলেন। তার নামে পরিচিত গ্রন্থের ৭ থেকে ১২ অধ্যায়ে তিনি যে আশ্চর্য ভবিষ্যৎবাণীগুলি লিপিবদ্ধ করেছেন, সেগুলি নবী নিজেও সম্পূর্ণরূপে বুঝতে পারেননি, কিন্তু তার জীবনের কর্ম শেষ হওয়ার আগে তাকে এই ধন্য আশ্বাস দেওয়া হয়েছিল যে দিনগুলোর শেষে, এই পৃথিবীর ইতিহাসের অন্তিম পর্বে, তিনি আবার তার ভাগ্য ও স্থানে দাঁড়াতে অনুমতি পাবেন। ঈশ্বর ঐশী উদ্দেশ্য সম্পর্কে যা যা প্রকাশ করেছিলেন তার সব কিছু বোঝা তার জন্য নির্ধারিত ছিল না। তার ভবিষ্যৎবাণীমূলক লেখার বিষয়ে তাকে নির্দেশ দেওয়া হয়েছিল, বাণীগুলো বন্ধ কর এবং গ্রন্থটি সিলমোহর কর, এগুলো অন্তসময় পর্যন্ত সিলমোহর করে রাখা হবে। তুমি চল দানিয়েল, স্বর্গদূত আবারও জিহোবার বিশ্বস্ত দূতকে নির্দেশ দিলেন, কারণ বাণীগুলো অন্তসময় পর্যন্ত বন্ধ ও সিলমোহর করা হয়েছে। তুমি শেষ পর্যন্ত তোমার পথে চল, কারণ তুমি বিশ্রাম করবে এবং দিনগুলোর শেষে তোমার ভাগ্যে দাঁড়াবে। দানিয়েল ১২:৪-১৩। আমরা যখন এই পৃথিবীর ইতিহাসের সমাপ্তির কাছাকাছি পৌঁছাচ্ছি, দানিয়েলের লিখিত ভবিষ্যৎবাণীগুলো আমাদের বিশেষ মনোযোগ দাবি করে, কারণ সেগুলো আমাদের বর্তমান সময়ের সঙ্গেই সম্পর্কিত। এগুলোর সঙ্গে নতুন নিয়মের পবিত্র শাস্ত্রের শেষ বইয়ের শিক্ষাগুলোকেও যুক্ত করা উচিত। শয়তান বহু মানুষকে এই বিশ্বাসে পরিচালিত করেছে যে দানিয়েল ও প্রকাশক যোহনের লেখার ভবিষ্যৎবাণীমূলক অংশগুলো বোঝা যায় না, কিন্তু প্রতিশ্রুতিটি স্পষ্ট, এই ভবিষ্যৎবাণীগুলো অধ্যয়নের সঙ্গে বিশেষ আশীর্বাদ থাকবে। বুদ্ধিমানরা বুঝবে, পদ ১০ এ কথা বলা হয়েছিল দানিয়েলের সেই দর্শনসমূহ সম্পর্কে, যা অন্তিম দিনে উন্মোচিত হওয়ার কথা ছিল, আর যে প্রকাশনা খ্রিস্ট যুগে যুগে ঈশ্বরের লোকদের পথ নির্দেশের জন্য তার দাস যোহনকে দিয়েছিলেন, তার সম্পর্কে প্রতিশ্রুতি এই, ধন্য সেই ব্যক্তি যে পড়ে এবং তারা যারা এই ভবিষ্যৎবাণীর বাক্য শোনে ও তাতে যা লিখা আছে তা পালন করে। প্রকাশিত বাক্য একতিক্ল নবী ও রাজারা চৌভালো আস।
নিজের যুগ ও সময়কে উদ্দেশ্য করে ভবিষ্যৎকালে কথা বলতে গিয়ে সিস্টার হোয়াইট বলেছিলেন, যখন আমরা এই পৃথিবীর ইতিহাসের সমাপ্তির কাছে পৌঁছাই, জ্ঞানীরা বুঝবে যে দানিয়েলের লিপিবদ্ধ ভবিষ্যৎবাণীগুলি আমাদের বিশেষ মনোযোগ দাবি করে, কারণ সেগুলি আমরা যে সময়ে বাস করছি ঠিক সেই সময়ের সঙ্গেই সম্পর্কিত। আসন্ন যুগগুলির রহস্যের বহু উদ্ঘাটন, তার বিস্ময়কর ভবিষ্যৎবাণীগুলি, যা তার নামে পরিচিত বইটির সপ্তম থেকে দ্বাদশ অধ্যায়ে তিনি লিপিবদ্ধ করেছেন, অন্তিমকালে উন্মোচিত হবে।
দানিয়েলের গ্রন্থটি যখন সিলমোহর খুলে দেওয়া হয়, তখন তা একটি তিন ধাপের শুদ্ধিকরণের প্রক্রিয়া সৃষ্টি করে, যা পরীক্ষা করে সেই প্রজন্মকে যারা বেঁচে আছে। যখন যিহুদা গোত্রের সিংহ তার জনগণের হাতে দানিয়েলের গ্রন্থটি তুলে দেন, প্রকাশিত বাক্য দশে সিস্টার হোয়াইট আমাদের জানান যে যে স্বর্গদূতটি নেমে এসেছিলেন তিনি যীশুখ্রিস্টের চেয়ে কম কোনো ব্যক্তিত্ব নন। প্রকাশিত বাক্য দশে সেই স্বর্গদূতের হাতে একটি ছোট পুস্তক খোলা ছিল, যা জোহনকে নিতে ও খেতে আদেশ দেওয়া হয়েছিল। সেই পুস্তকটির সিলমোহর খুলেছিলেন যিহুদা গোত্রের সিংহ, যিনি যীশুখ্রিস্টের চেয়ে কম কোনো ব্যক্তিত্ব নন। সুতরাং জোহনকে যে পুস্তকটি খেতে আদেশ দেওয়া হয়েছিল সেটিই ছিল দানিয়েলের ছোট পুস্তক।
যিহুদা গোত্রের সিংহই ছিলেন তিনি যিনি পুস্তকের সিলমোহর খুলে দিলেন এবং এই অন্তিম দিনগুলোতে কি হবে তার প্রকাশ জোহনকে দিলেন। দানিয়েল তার সাক্ষ্য দিতে তার বরাদ্দ স্থানে দাঁড়িয়েছিলেন। সেই সাক্ষ্যটি শেষ সময় পর্যন্ত সিলমোহরিত ছিল, যখন প্রথম স্বর্গদূতের বার্তা আমাদের জগতে ঘোষণা করা হবে। এই বিষয়গুলো এই শেষ দিনগুলিতে অসীম গুরুত্বপূর্ণ, তবে অনেকে শোধিত হবে, শুভ্র করা হবে এবং পরীক্ষা করা হবে, আর দুষ্টেরা দুষ্টতাই করবে এবং দুষ্টদের কেউই বুঝবে না। এ কথা কত সত্য! ঈশ্বরের আইনের লঙ্ঘনই পাপ, আর যারা ঈশ্বরের আইনের বিষয়ে প্রদত্ত আলো গ্রহণ করবে না, তারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্বর্গদূতের বার্তার ঘোষণাকে বুঝবে না। জোহনকে প্রদত্ত প্রকাশে দানিয়েলের গ্রন্থের সিল খোলা হয়েছে এবং তা আমাদেরকে এই পৃথিবীর ইতিহাসের শেষ পর্বগুলোর দিকে এগিয়ে নিয়ে যায়। আমাদের ভাই বোনেরা কি মনে রাখবেন যে আমরা শেষ দিনগুলোর বিপদের মধ্যে বাস করছি? দানিয়েলের সাথে সম্পর্ক রেখে প্রকাশিত বাক্য পড়ুন, এসব বিষয় শেখান। টেস্টিমনিজ টু মিনিস্টার্স 1:10।
দানিয়েল গ্রন্থের গঠনের যে প্রকাশের শিলমোহর এখন খোলা হচ্ছে, তাকে প্রত্যাখ্যান করা মানে দুষ্টদের মধ্যে গণ্য হওয়া। দানিয়েল গ্রন্থের প্রথম ৬ অধ্যায় এমন এক ভবিষ্যৎবাণীমূলক কাঠামো প্রতিষ্ঠা করে, যা অ্যাডভেন্টবাদের ভবিষ্যৎবাণীমূলক ইতিহাস, পৃথিবী থেকে ওঠা পশু, ইশাইয়া গ্রন্থের ২৩তম অধ্যায়ের প্রতীকী ৭০ বছর, প্রোটেস্ট্যান্টবাদ ও প্রজাতন্ত্রবাদের দুই শৃঙ্গ, প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতের বার্তার ভবিষ্যৎবাণীমূলক ইতিহাস এবং তিন স্বর্গদূতের বার্তার ইতিহাসকে উপস্থাপন করে। দানিয়েল গ্রন্থের শেষ ৬ অধ্যায় এই পূর্বোক্ত সকল ইতিহাসের সূচনা ও সমাপ্তিতে উন্মোচিত হওয়া ভবিষ্যৎবাণীমূলক বার্তাগুলোকে চিহ্নিত করে।
দানিয়েল গ্রন্থের প্রথম অধ্যায় হল পৃথিবী উদ্ভূত পশুর ইতিহাসের সূচনায় প্রথম স্বর্গদূতের আন্দোলনের ইতিহাস। প্রথম থেকে তৃতীয় অধ্যায় পর্যন্ত হল পৃথিবী উদ্ভূত পশুর ইতিহাসের সমাপ্তিতে তৃতীয় স্বর্গদূতের আন্দোলনের ইতিহাস। চতুর্থ অধ্যায়টিকে সূচনাংশ হিসেবে প্রথম অধ্যায়ের সঙ্গে সামঞ্জস্য করা উচিত এবং পঞ্চম ও ষষ্ঠ অধ্যায়কে সমাপ্তাংশ হিসেবে প্রথম থেকে তৃতীয় অধ্যায়ের সঙ্গে সামঞ্জস্য করা উচিত। সপ্তম, অষ্টম ও নবম অধ্যায়ে যে জ্ঞানবৃদ্ধি উপস্থাপিত হয়েছে তা প্রারম্ভিক ইতিহাস হিসেবে প্রথম অধ্যায়ের সঙ্গে সামঞ্জস্য করা উচিত। দশম, একাদশ ও দ্বাদশ অধ্যায়ে যে জ্ঞানবৃদ্ধি উপস্থাপিত হয়েছে তা সমাপ্ত ইতিহাস হিসেবে প্রথম থেকে তৃতীয় অধ্যায়ের সঙ্গে সামঞ্জস্য করা উচিত।
লাইন ধরে লাইন এই অ্যাপ্লিকেশনটি পৃথিবীর পশুর প্রারম্ভিক ইতিহাসকে প্রথম, চতুর্থ, সপ্তম, অষ্টম ও নবম অধ্যায় হিসেবে চিহ্নিত করে। এই অ্যাপ্লিকেশনটি আরও পৃথিবীর পশুর সমাপনী ইতিহাসকে প্রথম থেকে তৃতীয় অধ্যায়, পঞ্চম, ষষ্ঠ এবং দশম থেকে দ্বাদশ অধ্যায় হিসেবে চিহ্নিত করে। অতএব দানিয়েলের বইকে পৃথিবীর পশুর প্রারম্ভ ও সমাপ্তি উভয় হিসেবেই উপস্থাপিত করা হয়েছে।
তাহলে পৃথিবীর পশুর সূচনা দানিয়েল পুস্তকের প্রথম অধ্যায় হিসেবে চিহ্নিত করা যায়, কারণ চতুর্থ অধ্যায়টি প্রথম অধ্যায়ের উপর লাইন পর লাইন আরোপিত হবে। সপ্তম, অষ্টম ও নবম অধ্যায়গুলোও প্রথম অধ্যায়ের উপর আরোপিত হবে। অতএব পৃথিবীর পশুর ইতিহাসের সূচনা দানিয়েল পুস্তকের প্রথম অধ্যায় দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে।
পৃথিবীর পশুর সমাপ্তির ক্ষেত্রেও তেমনই।
পৃথিবীর পশুর ইতিহাসের সমাপ্তি প্রথম থেকে তৃতীয় অধ্যায়ে উপস্থাপিত হয়েছে এবং পঞ্চম, ষষ্ঠ, দশম, একাদশ ও দ্বাদশ অধ্যায় প্রথম তিন অধ্যায়ের ওপর পংক্তির পর পংক্তি আরোপিত হবে। অতএব পৃথিবীর পশুর ইতিহাসের সমাপ্তি দানিয়েলের প্রথম তিন অধ্যায়েই উপস্থাপিত হয়েছে।
প্রথম অধ্যায় শুরুটিকে প্রতিনিধিত্ব করে এবং তারপর প্রথম থেকে তৃতীয় অধ্যায় সমাপ্তিটিকে প্রতিনিধিত্ব করে এবং এক তারপর তিন এই কাঠামোটি চিহ্নিত করে যে দানিয়েল পুস্তকের ভবিষ্যৎবাণীমূলক কাঠামো প্রকাশিত বাক্যের চৌদ অধ্যায়ের তিন স্বর্গদূতের ভবিষ্যৎবাণীমূলক কাঠামোর সঙ্গে অভিন্ন। সেখানে দানিয়েলের মতোই প্রথম স্বর্গদূত একটি স্বতন্ত্র ইতিহাসকে প্রতিনিধিত্ব করে, তবে একই সঙ্গে তিন স্বর্গদূতের ইতিহাসের এক তৃতীয়াংশও বটে। একই সঙ্গে এই উপলব্ধি তিন এবং একের সমন্বয়কে চিহ্নিত ও গুরুত্ব দেয় বলে এটি হিব্রু ভাষার সত্য শব্দের কাঠামো, যা কেবল খ্রিস্ট ও ঈশ্বরের সৃষ্টিশক্তিকেই নয় বরং একটি তিন ধাপের পরীক্ষা ও পরিশোধনের প্রক্রিয়াকেও প্রতিনিধিত্ব করে, যা দানিয়েল পুস্তকের প্রথম অধ্যায়ে যেমন প্রতিফলিত হয়েছে তেমনি আবার প্রথম থেকে তৃতীয় অধ্যায়েও প্রতিফলিত হয়েছে।
যীশু যিনি সত্য, তিনিও প্রথম ও শেষ, এবং এই বিবেচনায় প্রথম স্বর্গদূতের আন্দোলনের ইতিহাসটি তিন স্বর্গদূতের ইতিহাসে অক্ষরে অক্ষরে পুনরাবৃত্ত হয়। সুতরাং ভাববাদীভাবে গ্রহণযোগ্য যে দানিয়েল পুস্তকের প্রথম তিনটি অধ্যায়কে দানিয়েল পুস্তকের প্রথম অধ্যায়ের ওপর স্থাপন করা যায়, কারণ শুরু সর্বদা শেষকে চিত্রিত করে। তখন দানিয়েল পুস্তকটি স্বর্গদূতের হাতে থাকা সেই ক্ষুদ্র পুস্তক হয়ে ওঠে, কারণ দানিয়েলের ক্ষুদ্র পুস্তক দানিয়েলের প্রথম অধ্যায়েই সম্পূর্ণভাবে উপস্থাপিত হতে পারে।
আমরা পরবর্তী প্রবন্ধে দানিয়েলের গ্রন্থ নিয়ে আমাদের অধ্যয়ন চালিয়ে যাব।
রাজকীয় ফরমানের বিধান কার্যকর করার প্রস্তুতিতে থাকা কর্মকর্তারা যাদের খুঁজছিলেন তাদের মধ্যে দানিয়েল ও তার বন্ধুরাও ছিলেন। ফরমান অনুযায়ী তাদেরও মারা যেতে হবে, এ কথা জানানো হলে বিচক্ষণতা ও প্রজ্ঞা সহকারে দানিয়েল রাজার প্রহরীদের প্রধান আরিয়ককে জিজ্ঞেস করলেন, রাজা কেন এই ফরমান এত তাড়াহুড়ো করে জারি করেছেন। আরিয়ক তাকে জানালেন রাজার অসাধারণ স্বপ্ন নিয়ে তার বিভ্রান্তির কথা এবং যাদের ওপর তিনি এতদিন সর্বোচ্চ আস্থা রেখেছিলেন তাদের কাছ থেকে সাহায্য পেতে তার ব্যর্থতার কথা। এ কথা শুনে দানিয়েল প্রাণ হাতে নিয়ে রাজার সামনে উপস্থিত হয়ে অনুরোধ করলেন যেন তাকে কিছু সময় দেওয়া হয়, যাতে তিনি তার ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারেন যে তিনি যেন তাকে সেই স্বপ্ন ও তার ব্যাখ্যা প্রকাশ করেন।
এই অনুরোধে রাজা সম্মতি দিলেন। তখন দানিয়েল তার ঘরে গেলেন এবং বিষয়টি তার সঙ্গী হনানিয়া, মিশায়েল ও আজারিয়াকে জানালেন। তারা একসঙ্গে আলো ও জ্ঞানের উৎসের কাছে প্রজ্ঞা প্রার্থনা করলেন। তাদের বিশ্বাস দৃঢ় ছিল এই সচেতনতায় যে ঈশ্বরই তাদের যেখানে ছিলেন সেখানে স্থাপন করেছিলেন, তারা তার কাজই করছিলেন এবং কর্তব্যের দাবি পূরণ করছিলেন। দ্বিধা ও বিপদের সময়ে তারা সর্বদা দিশা ও রক্ষার জন্য তারই কাছে ফিরেছেন এবং তিনি নিজেকে এক সদা উপস্থিত সহায় বলে প্রমাণ করেছেন। এখন হৃদয়ের অনুতাপ নিয়ে তারা পৃথিবীর বিচারকের কাছে নতুন করে নিজেদের সমর্পণ করলেন, প্রার্থনা করলেন যেন তিনি তাদের এই বিশেষ প্রয়োজনের সময়ে মুক্তি দান করেন। আর তাদের প্রার্থনা নিষ্ফল হল না, যে ঈশ্বরকে তারা সম্মান দিয়েছিলেন তিনি এখন তাদের সম্মানিত করলেন। প্রভুর আত্মা তাদের ওপর বিরাজ করল এবং দানিয়েলের কাছে রাত্রির দর্শনে রাজার স্বপ্ন ও তার অর্থ প্রকাশিত হল।
দানিয়েলের প্রথম কাজ ছিল তাকে প্রদত্ত প্রকাশের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানানো। যুগে যুগে ঈশ্বরের নাম ধন্য হোক, তিনি উচ্চস্বরে বললেন, কারণ জ্ঞান ও পরাক্রম তারই এবং তিনি সময় ও ঋতু পরিবর্তন করেন। তিনি রাজা অপসারণ করেন এবং রাজা স্থাপন করেন। তিনি জ্ঞানীদের জ্ঞান দেন এবং যারা বুদ্ধি বোঝে তাদের জ্ঞান দেন। তিনি গভীর ও গুপ্ত বিষয় প্রকাশ করেন। তিনি জানেন অন্ধকারে কি আছে এবং আলো তার সঙ্গে থাকে। হে আমার পিতৃপুরুষদের ঈশ্বর, আমি তোমাকে ধন্যবাদ জানাই এবং তোমার স্তব করি, কারণ তুমি আমাকে জ্ঞান ও পরাক্রম দান করেছ এবং এখন তুমি আমাকে জানিয়ে দিয়েছ আমরা তোমার কাছে যা প্রার্থনা করেছিলাম, কারণ তুমি এখন আমাদের কাছে রাজার বিষয়টি প্রকাশ করেছ। নবী ও রাজারা অনুচাশলেশ অনুনিয়ার টমি অনুনিয়ার টমি।